الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق إلى يوم القيامة لا يضرهم من خذلهم ولا من عاداهم وكما قال رسول الله صلى الله عليه وسلم دين الله رب العالمين সবচেয়ে বড় নিয়ামত আর এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا যে আজ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত সুসম্পন্ন করে দিলাম ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি পছন্দ করে নিলাম ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين ইসলাম ছাড়া অন্য কোন দিন যে খুঁজবে তার এই খোঁজাখুঁজি প্রচেষ্টা এটা আল্লাহ পাকের নিকট গৃহীত হবে না সে পরিণতিতে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে এটা স্পষ্ট বিষয় যে ইসলাম ছাড়া ভিন্ন পন্থা অবলম্বন করা এটা ক্ষতি ছাড়ার কিছুই না দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কাজ করি যে অবস্থায় থাকি না কেন হয়তো আমি আমার অবস্থাটা আমার কাজ এটা সম্পাদন করতেছি মনমত কোন তরিকায় অথবা আল্লাহ পাকের দেওয়া দিনী তরিকায় যদি মনমত তরিকা হয়ে থাকে আল্লাহ পাকের দেওয়া দিনী তরিকা না হয়ে থাকে তাহলে আমি যে অবস্থায় থাকে না কেন ক্ষতিগ্রস্ত দিনের মূল বিষয় হলো তাওহীদ তাওহীদের সারাংশ হলো এটা যে যে কোনো কাজের ক্ষেত্রে এই বিষয়টাকে খেয়াল রাখা যে এই কাজটা তো আমি সম্পাদন করব কিন্তু এই কাজ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া পদ্ধতিটা হলো যথাযথ পদ্ধতি এবং সুফল বয়ে আনবে এমন পদ্ধতি আর এছাড়া যত পদ্ধতি আছে যত ব্যবস্থা আছে এই সবগুলো হলো খাসারা এবং এটা পরিণতিতে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর ইসলাম যে দিন এটা হলো মুকাম্মাল পদ্ধতি এটা হলো মুকাম্মাল জীবনের এমন কোন ক্ষেত্র পৃথিবীর এমন কোন স্থান এমন কোন সময় নাই যেই ক্ষেত্র যেই স্থান যেই সময়ের ব্যাপারে ইসলামে কোন বিধান দেওয়া নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি এই কিতাবের মধ্যে কোন বিষয়কে ছাড়ি নাই সব এখানে ওয়ালাকাদ ফাররাতনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল এই কুরআনের মধ্যে মানুষের জন্য সব ধরনের বিষয় উল্লেখ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে আসতেন কিয়ামত পর্যন্তের জন্য এই দিনের মধ্যে আর কোন পরিবর্তনের অবকাশ নেই এই জন্য রাসূল হাদিস স্পষ্ট বলে গেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইতা মিনহু ফাহুয়া রাদ্দুন দিনী বিষয়ে যে নতুন কিছু নিয়ে আসবে যেটা দিনের অন্তর্ভুক্ত নয় এটা তার থেকে গ্রহণ করা হবে না এটা প্রত্যাখ্যাত হবে আমরা আমাদের একটা সংকীর্ণতা হলো এটা যে দিন বলতে সাধারণত আমরা মনে করি এবাদত বন্দিগিগুলো, এবাদত বন্দিগিগুলো দিন বটে, বাকি এগুলোই দিন শেষ না। দিনের ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, পাঁচটা বড় বড় কি আছে অধ্যায় আছে। এবাদত হইল এই পাঁচটা বড় অধ্যায়ের একটা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের বিশ্বাস ঠিক না হবে তার আমল ঠিক হবে, আমল ঠিক হবে না। এবাদতের ক্ষেত্রটাকে যেহেতু আমরা দিন মনে করি, এই জন্য এবাদতের ক্ষেত্রটা নিয়েই বাকি বিষয়টাকে ইনশাআল্লাহ আলোচনা করতে। এবাদতের বড় বড় দিক যেমন নাকি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে সবাই এবাদত হিসেবে কি করে জানে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে নামাজ আদায় করা হইতো, এই আধুনিক যুগে নামাজ কি সেভাবেই আদায় করা হয় না? না, এর মধ্যে কোন পরিবর্তন আসছে, সংস্করণ আসছে নতুন কোন নামাজের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজের জন্য অপরিহার্য শর্ত ছিল ওযু, তাহারাত। এখন নামাজের জন্য অপরিহার্য শর্ত ওযু, তাহারাত না ভিন্ন কিছু? তাহলে ইবাদতের মধ্যে বা এখন বর্তমানে নামাজের বিকল্প ভিন্ন কোন আমল শরীয়তের মধ্যে চলে আসতে আসতে নাকি, যে নতুন যুগে নামাজের বিকল্প এখন ভিন্ন একটা কাজ হবে? মূল নামাজ যেমন কি হয় নাই, ইবাদতটা যেমন এর বিকল্প সৃষ্টি হয় নাই, আর বিকল্প সৃষ্টি হওয়ার কল্পনাও করা যায় না, ঠিক এই নামাজ আদায়ের পদ্ধতির মধ্যেও পরিবর্তনের কল্পনা করা যায় না। ইবাদত আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদতের তরিকা জানায় দিয়েছেন, দেখায় দিয়েছেন। আল্লাহ পাকের এই নির্দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করা হলে এটা হবে দিন, আর আল্লাহ পাকের নির্দেশ সেই ইবাদতটাই করা হলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না, তাহলে এটা কি হবে না, দিন হবে না। আল্লাহ পাকের নির্দেশগুলোর মধ্যে একটা নির্দেশ এটাও যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে গালিব করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দীন সহ, হিদায়াত সহ, যেন এই সত্য দীনকে সব দীনের উপর বিজয়ী করে দেন। এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য নিছক ইবাদত বন্দেগীগুলি ব্যক্তি জীবনে আদায় করে যাওয়া, না দুনিয়ার মধ্যে দিনটাকে গালিব করা, গালিব করা। মূলত মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যই দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে কি করা, গালিব করা, নতুবা ব্যক্তিগত ইবাদতের দিক দিয়া ফেরেশতারা মানুষের চেয়ে কি অগ্রসর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সৃষ্টির ঘোষণা দিলেন, ফেরেশতারা কি বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আর আল্লাহ পাক ও ফেরেশতাদের এই ইবাদত বন্দেগি এটাকে অস্বীকার করা নাই, আল্লাহ পাক নিজেই আলোচনা করেছেন ফেরেশতাদের ইবাদতের ব্যাপারে, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইয়াতাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইয়াসতাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইল ওয়ান-নাহারা লা ইয়াকতুরুন। হাদিসের মধ্যে রাসূল বলেন, মা মিন মাউযি'ই শিবরিন ফিস-সামাই ইল্লা ওয়া মালাকুন সাজিদুন আলা জাবহাতিহি ফি। কোরআনে কারীমের ভাষ্য হলো যে ফেরেশতারা এক মুহূর্ত আল্লাহর ইবাদতের থেকে কি হয় না, অবসর গ্রহণ করে না। হাদিসে রাসূল বলতেছেন যে আকাশের আধাহাত জায়গা এমন নাই যেখানে কোন ফেরেশতা সজদাত অবস্থায় নেই। তাহলে আর ফেরেশতাদের সংখ্যা, ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই পরিমাণ আল্লাহ পাকের ইবাদত সম্পাদন হচ্ছে ফেরেশতাদের দ্বারা, তারপরেও আল্লাহ পাক সৃষ্টি করছেন কি মানুষ। তাহলে শুধু ফেরেশতারা যেই প্রকারের ইবাদত করতেছে সেই প্রকারের ইবাদতের উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করতেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। সে উদ্দেশ্যটা আল্লাহ পাক ব্যক্ত করে দিচ্ছেন। মানুষ তৈরি করছি তো আমি আবাদতের জন্যই, কিন্তু ফেরেশতারা যেমন সাদা মাটা ব্যক্তিগত আবাদত গুলি নিয়েই আছে, সেই মার্ক আবাদতের জন্য না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনার ইনসানকে আমি সৃষ্টি করছি আবাদতের জন্যই, কিন্তু এই আবাদতটা কি ফেরেশতাদের আবাদতের মতো? এখানে আল্লাহ পাক ব্যক্ত করে দিচ্ছেন যে রাসূল আমি প্রেরণ করেছি দিনকে কি করার জন্য? গালিব করার জন্য। যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, সর্বপ্রথম সবার চেয়ে বেশি তাদের উপর এই দায়িত্বটা এসা পড়বে না, তাদের উপর পড়বে দিনকে গালিব করা। তাহলে দিনকে গালিব করা এটা আল্লাহ পাকের একটা কি হুকুম, এটা একটা ইবাদত। বরং আল্লাহ পাকের উদ্দেশ্য যে ইবাদত গুলি সেই ইবাদত গুলির একটা, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটার তরিকা আল্লাহ পাক জানাইয়া দিবেন না, বিষয়টা এমন হতে পারে? এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের উদ্দেশ্যে রাসূল আম্বিয়া আলাইহিমুসসালামের প্রেরণ, বরং মানব জাতির সৃষ্টি ইবাদতের উদ্দেশ্যে, সেই ইবাদতের তরিকাটা কি হবে এটা আল্লাহ পাক না জানাইয়া রেখে দিবেন, এত জরুরি জিনিস, এটা হইতে পারে? এটা হইতে পারে না। আর আল্লাহ পাক ইবাদতের তরিকা জানাইয়া দিচ্ছেন যে দিনটা গালেব হবে কিভাবে। কোরআনে কারিমে সাফ বলে দিচ্ছেন যে দিন এভাবে গালেব হবে। হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে এই ধরনের লোকগুলি দিয়া দিন গালেব থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, 23 বছরের জিন্দেগির মধ্যে কোরআনের এই বক্তব্য এবং হাদিসের এই ঘোষণাটাকে একেবারে অক্ষরে অক্ষরে আল্লাহ পাক ফিট করে দিচ্ছেন। কোরআনের বক্তব্য কি? অনেক বক্তব্য আছে কোরআনের দিন গালে ভবনের জন্য। প্রসিদ্ধ আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা কিতাল করো তাহলে ফিতনা থাকবে না, দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যাবে। দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে ফিতনা না থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ব্যবস্থাপত্রটা কি? আল্লাহ নিজে প্রেসক্রিপশনে কি লিখে দিচ্ছেন? কি করো? কিতাল করো। আল্লাহ পাকের চেয়ে বড় চিকিৎসক, রোগ বুঝইয়া রোগ অনুযায়ী চিকিৎসা দেওয়া আরো কেউ আছে? ফিতনা, চাই ব্যক্তিগত ফিতনা হোক অথবা কি হোক, সামাজিক ফিতনা হোক, রাষ্ট্রীয় ফিতনা হোক, একেবারে জাতীয় ফিতনা হোক, পৃথিবী ব্যাপী ফিতনা হোক, ফিতনার অন্তর্ভুক্ত কিনা? ফিতনা, হাত্তা লা তাকুনা ফিতনা, নাকি আনা হয়েছে না? যে কোনো ফিতনা নির্মূলের জন্য কি নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক? কিতাল, দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন কি? তো কোরআনে কারিমের আয়াতের দ্বারা তো বোঝা যায় যে কিতালের দ্বারা ফিতনা দূর হবে, দিন কি হবে? প্রতিষ্ঠা হবে। এর মধ্যে কোন অস্পষ্টতা আছে? নেই। لا تزالوا عصابة من أمتي يقاتلون على الحق যে আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, হকের জন্য তারা কি করতে থাকবে? লড়তে থাকবে। لا يضرهم من خذلهم, যারা তাদের সাহায্য করবে না তারা এদের ক্ষতি করতে পারবে না। حتى تقوم الساعة, কি পর্যন্ত? কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। লাইয়া বরাহা হাযা আদ-দীনু ক্বাইমান ইয়াকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, মুসলিম শরীফের রিওয়ায়াত। এই দ্বীন কায়েম থাকবে যতক্ষণ মুসলমানদের একটা জামাত এর জন্য কি করতে থাকবে? কিতাল করতে থাকবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে কিয়ামুদ্দিন বিসাবাবি মুকাতালাতি হাযিহিল ইসাবা, যে দিন কায়েম থাকা এই দলটার কিতালের কারণে হবে। এই দলটার কিসের কারণে হবে? কিতালের কারণে হবে। তাহলে হাদিসের বক্তব্য স্পষ্ট যে দিনের প্রতিষ্ঠা হবে কিসের দ্বারা? কিতালের দ্বারা। এরপরে একটু আকল আমরা খাটাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে ঘোষণা করছেন, ওয়ালা ইয়াযালুনা ইয়াকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইনিস্তাতাউ, কাফেররা তোমাদের মোকাবেলায় চিরদিন কিতাল করতে থাকবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য, যদি তাদের ক্ষমতায় কুলায়। দিনের মতো নিয়ামতটা তোমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা কি চালাবে তোমাদের উপর? কিতাল চালাবে, সশস্ত্র আক্রমণ চালাবে। তো তোমাদেরকে এটা রক্ষা করতে হইলে কি করতে হবে? স্বাভাবিক বুদ্ধিতে কি বলে যে সশস্ত্র আক্রমণকারী থেকে নিজের সম্পদ হেফাজত করতে হইলে আমার কি পরিমাণ মোকাবেলা লাগবে, কি ধরনের মোকাবেলা লাগবে তার বিরুদ্ধে? সে যেভাবে আসতে সেভাবে না, সে যদি সশস্ত্র অবস্থায় আসে, আমি যদি নিরস্ত্র অবস্থায় যাই, স্বাভাবিক দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি কোলায় উঠতে পারবো? ইসলাম কি মানুষদেরকে অবাস্তব কোন বিষয়ে নির্দেশ দিছে? পাগলামির। সে যখন তোমার উপর কিতাল চালায় যাবে, সুতরাং তোমার দিন রক্ষা করার জন্য তুমিও কি করে যাও, কিতাল করে যাও। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। বিষয়টা এখানে স্পষ্ট না? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরগুলোরে মুসলমান বানানোর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতেন কতদিন? ১৩ বছর চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা, কার চেষ্টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক, রাসূলের ঈমান, রাসূলের দরদ, এটা কেহ সেই পর্যায়ে পৌঁছতে পারবে? রাসূলের ব্যাপারে কোরআনে কারী এই হাদিসের মধ্যে আসছে যে অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক যতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে থেকে বিশেষভাবে পাঁচটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত, যেটা অনন্য বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হইল কি, উতিতু জাওামিআল কালিম, আমাকে অল্প কথায় বিশাল বিষয়টা গুছায়া বলার যোগ্যতা দেওয়া হয়েছে। আনা আফতাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে স্পষ্ট ভাষী, সবচেয়ে সুসাহিত্যিক আমি। আফতাহুল আরব না, সেইভাবে সেইভাবে সুন্দরভাবে বুঝানো আরো কারো দ্বারা সম্ভব? শুধু এই সুন্দরভাবে ভাষাগত যোগ্যতাই না, রসুলের দরদটা কেমন ছিল? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা ঈমান গ্রহণ করতেছে না এই দুঃখে আপনি মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে দিবেন। কি পরিমাণ দরদ! সেই দরদ এবং সেই যোগ্যতা আখলাক কি রহমাতুল্লিল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মহান চরিত্রের অধিকারী, ঈমানের মধ্যে কোন কমতি আছে? সেই সব গুণাবলী নিয়ে চেষ্টা করতেন রাসূল দিন প্রতিষ্ঠার জন্যই, দিনকে গালেব করার জন্যই। কত বছর মক্কায়? ১৩ বছর। কোন লোকগুলোর পিছনে? যে লোকগুলো, যে লোকগুলোর মধ্যে কে আছে? খালিদ ইবনে ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জাহেল, তারপরে সুফিয়ান ইবনে আবু সুফিয়ান ইবনুল হারিস, আবু সুফিয়ান ইবনুল হারব, এই সমস্ত আমর ইবনুল আস, পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় তারকারা, ইসলামের পরবর্তীতে তারা বিশাল বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছেন না? এই লোকগুলো খালিদ ইবনে ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জাহেল, আমর ইবনে মাদি কারি, তুলাইহা আসাদি, এই সমস্ত লোকগুলি পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় নক্ষত্র হয়েছেন। সেই লোকগুলির পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎপরতা, চেষ্টা, দরদ নিয়ে ১৩ বছর মেহনত চালিয়েছেন। দিন বিজয়ী হয়েছে? দিন বিজয়ী হয়েছে? দিন বিজয়ী হয়নি। দিন বিজয়ী হবে তো দূরের কথা, রাসূল এবং সাহাবায়ে কেরাম মক্কায় কি করতে পারে নাই? টিকতে পারে নাই। কোথায় চলে যেতে হয়েছে? মদিনায়। হ্যাঁ, মদিনায় যাওয়ার পরে রাসূল তৎপরতা চালাইছেন কত বছর? ১০ বছর। মদিনায় কত বছর? আচ্ছা, সেই সময়ের মধ্যে দিন বিজয়ী হয়েছে না হয়নি? হয়নি, দিন বিজয়ী হয়েছে। ৯ লক্ষ বর্গ মাইল এলাকা সম্পূর্ণ ফিতনা মুক্ত, আর সম্পূর্ণ সেখানে দিন কি হয়েছে? বিজয়ী হয়েছে। হাত্তা লা তাকুনা ফিতনা হইছে ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, হয় নাই? হয়েছে, কি আমলের দ্বারা হয়েছে, আল্লাহ পাকের ঘোষণার সাথে মিলান যে কোন বিষয়ের দ্বারা ফিতনা দূর হয়, কোন বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়, সেটা কোনটা কোরআনে কারিমে কোনটা উল্লেখ করছিল, কিতাব রাসূল হাদিসের মধ্যে কোন জামাতের দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে ঘোষণা দিয়েছিলেন, মুকাতিল লাইয়া ইব্রাহিম হাযা দীন কাইমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, স্বীকৃত ব্যাখ্যা কে হয় ব্যাখ্যার বিরুদ্ধে কোন নাই, মোল্লা আলী কারী বলে গেছেন বিসাবাবি মুকাতালাতি হাযিহিল ইসাবা, এই দলের কিতালের কারণে দিনটা প্রতিষ্ঠিত থাকবে, সেই চর্চাটা মদিনার জিন্দগিতে হয়েছে তাই না, যার কারণে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, 900,000 বর্গ মাইল এলাকা সম্পূর্ণ ফিতনা মুক্ত, সম্পূর্ণ দিন প্রতিষ্ঠিত। তাহলে ফিতনা মুক্ত হবে কিভাবে, দিন প্রতিষ্ঠিত হবে কিভাবে, কোরআনে কারিমেরও ঘোষণা আছে, হাদিসেরও ঘোষণা আছে, রাসূলের জীবনের মধ্যে এটা বাস্তবায়িত হইয়া, রাসূলের জীবনের পরে আসি আমরা সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ মুহূর্তে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে রাস্তায় নামায়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিছেন তাই না, ওসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে কোন কাজের জন্য রাস্তায় নামায়া গেছিলেন, কিসের জন্য না, এর মধ্যে কোন অন্য ব্যাখ্যা আছে, কোন অস্পষ্টতা আছে, ঐতিহাসিকদের বা মুহাদ্দিসিনদের কোন মতবিরোধ আছে, কোন মতবিরোধ নেই, সব একমত যে ওনাকে মুতার অঞ্চলে যুদ্ধের জন্য কি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠাইয়া বের করিয়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিছে, রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তের যে তৎপরতাটা, এই তৎপরতাটা সাহাবায়ে কেরাম ধরে রাখেন নাই, সেইভাবে সাহাবায়ে কেরাম ধরে রাখার ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সম্পূর্ণ ফিতনা মুক্ত এবং দিন প্রতিষ্ঠিত হয়েছে 64,00,000 বর্গ মাইল এলাকায়, কোথায় হয়েছে, কয় লক্ষ, 900,000 ছিল রাসূলের জমানায়, মুআবিয়ার যুগ পর্যন্ত কতটুকু হয়ে গেছে, 64,00,000। তাহলে দিন বিজয়ের ব্যবস্থাটা, এখানে একটু কথা বলি যে দিন বিজয়ের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সীমিত না পরবর্তীর জন্য এটা কার্যকর, পরবর্তীর জন্য কি কার্যকর, যার ফলে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু যুগে 900,000 বর্গ মাইল হলো, পরবর্তীতে যেহেতু এটা ব্যাপকভাবে চর্চা হয়েছে, এটাকে গ্রহণ করা হয়েছে, এর ফল কি প্রকাশ পাইছে, এবং রাসূল সাল্লাল্লাহু জীবনের যে অংশের মধ্যে এই বিষয়টার কি হয় নাই, চর্চা হয় নাই, কি হয় নাই, কিতালের চর্চা হয় নাই, রাসূলের জীবনের শুরু অংশে 13 বছরে সে সময় দিন কি হয় নাই, বিজয়ী হয় নাই, ফিতনা কি হয় নাই, দূর হয় নাই, রাসূল সাল্লাল্লাহু জীবন দিয়ে আল্লাহ পাক এই বিষয়টাকে স্পষ্ট করে দিলেন কিনা, যে বিজয়ের জন্য যে বিষয়টা আমি ঘোষণা করে দিচ্ছি এবং রাসূলও বলেছেন যে বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে, সেই বিষয়টা ছাড়া যদি চেষ্টা রাসূলের মাধ্যমেও হয় তারপর দিন কি হবে না, বিজয়ী হবে না, এটা সাফ হয়েছে কিনা। এখন একটা ছোট্ট প্রশ্ন এসে যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে মক্কার জীবনের প্রচেষ্টাটা এটা কি ব্যর্থ না, দিনের এই সবকটা অর্জনের জন্য এইভাবে আল্লাহ তাআলা কি করছেন নকশাটা টানছেন, এই রাসূল সাহেবের জীবনের সেই সময়টার মধ্যে এই বিজয়টা না আসার দ্বারা পরবর্তীতে এই বিষয়টার দ্বারা যে বিজয় আসবে, বিজয়ের মাধ্যম যেটা আমাদের কাছে স্পষ্টভাবে ধরা পড়ছে না, এটা কিয়ামত পর্যন্ত যেন একটা শিক্ষা হয়ে থাকে নাই, আর সেই সময় রাসূল সাহেবকে এই বিষয়টার কি দেওয়া হয়নি, নির্দেশ দেওয়া হয়নি, আসল জবাব হইল যে সেই সময় রাসূল এটাকে গ্রহণ করেন নাই, এটা রাসূল সাহেবের কোন সামান্য ত্রুটিও না, কারণ সে সময় কি ফরজি হয় নাই, সেই সময় যতটুকু ফরজ ছিল ততটুকুর দ্বারা যারা চেষ্টা করছে তারা কামিয়াব হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের উপর কি পরিপূর্ণ দিন নাযিল হইছিল, ইসলাম পরিপূর্ণটা নাযিল হইছিল, ঈসা আলাইহিস সালামের ইসলাম পরিপূর্ণটা নাযিল হইছিল না, ইসলাম পরিপূর্ণ তো হইছে রাসূল সাল্লাল্লাহু জীবনের শেষ সময়ে, মুসা আলাইহিস সালামের সময় যে দিন ছিল সেই দিন অনুযায়ী মুসা আলাইহিস সালামের সময় যারা আমল করতে পরিপূর্ণ তারা নাজাত পাবে না পাবে না, এখন যদি সেই দিন অনুযায়ী কেউ আমল করে তবে পাবে না, ঠিক মক্কার জীবনে ইসলামের অনেক বিধিবিধান কি হয় নাই, নাজেল হয় নাই, নাজেল হয় নাই কারণে সে সময় সেটা পালন করা ছাড়াই কি পেয়েছে তারা, পূর্ণ মর্যাদা, তারা মর্যাদাবান ছিলেন, তারা পরিপূর্ণ কামেল মকবুল অবস্থায় ছিলেন আল্লাহ পাকের কাছে, কিন্তু নাজিল হয়ে যাওয়ার পরে তখন যদি কোন বিষয় ছেড়ে দেওয়া হয় তখন কি আল্লাহর কাছে সেইভাবে গৃহীত হবে? যেমন নাকি বর্তমানে পরিপূর্ণ ইহুদি অর্থাৎ মুসা আলাইহিস সালামের সময় যা নাজিল হয়েছে সেইগুলি হুবহু যদি কেউ পালন করতে পারে আর পালন করে সে যেমন মকবুল হবে না, মক্কার জিন্দিগির বিষয়টা অপরিপূর্ণভাবে যদি এখন পালন করে সে কি হবে না? মকবুল হবে না। যেমন দেখেন রোজার বিষয়টাই, রোজা ফরজ হইছে 15 হিজরিতে, তাই না? নবুয়তের 15তম বৎসরে, দ্বিতীয় হিজরিতে। এখন এই অজুহাত দিয়া যে নবুয়তের তো 15তম বৎসরে কি ফরজ হইছে, রোজা ফরজ হইছে, তাহলে আমিও মুসলমান হওয়ার পরে 15 বৎসর পরে রোজা রাখা শুরু করে দিব? কোন একজন অমুসলিম এখন মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, সে রোজা রাখা শুরু করে দিবে কতদিন পরে? ইসলাম গ্রহণের 15 বৎসর পরে না এখনই? আর এখন রমজান হয়ে থাকলে এখন থেকে বরং তার রোজা এটা হবে না, এরপরে অপকার সারাদিন তার কি থাকবে? এখন উপবাস থাকবে। আজকে দিনে যদি মুসলমান হয়ে থাকে দিনের বাকি অংশটুকু সে কি করবে? না খেয়ে থাকবে, এখনই ফেরত হয়ে গেছে। সুদ মক্কার জীবনে হারাম ছিল? মক্কার জীবনে তো হারাম হয়ই নাই, মদিনারও শুধু জীবনে হারাম হয় নাই। সুদের পূর্ণ হারাম এর ঘোষণা আসছে বিদায় হজের মধ্যে। কিসের মধ্যে? বিদায় হজের মধ্যে। ইন্না রিবাল জাহিলিয়াতে কুল্লুহা মাউযু ওয়া ইন্না আউওয়াল রিবান আযাহু রিবা আম্মি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। বিদায় হজের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, জাহিলিয়াতের সুদের যত ব্যবস্থা আছে সবগুলি রহিত করা হইল। কখন কি এই চূড়ান্ত ঘোষণা? এর আগ পর্যন্ত সুদের সাথে জড়িত হই সবাই। এখন যদি আমরা এই একটা অজুহাত দেখাই যে মক্কার জীবনে যেহেতু মুসলমানদের অর্থনৈতিক অবস্থা কি ছিল, খারাপ ছিল, একজনে আরেকজনের প্রতি কি ছিল না, সহানুভূতি ছিল না, অর্থ সংকটের দ্বারা এরা জর্জরিত ছিল, এই জন্য সেই সময় সুদের কি ছিল, অবকাশ ছিল। মদিনায় আসার পরে যেহেতু মুসলমানদের অর্থনৈতিক সংকট আর তেমনটা থাকে নাই, কারণ যুদ্ধলব্ধ মাল মুসলমানদের হাতে এসে গেছে আর নিজেদের মধ্যে সহমর্মিতা এসে গেছে। একে অপরকে প্রাধান্য দেয়, নিজেরা প্রচন্ড ক্ষুদাই থাকলো আরেকজন দেখি খাওয়ায় দেয়, বকরির মাথা সাত ঘর ঘুরে আসে, যুদ্ধের মুহূর্তে শহীদ হয়ে যেতেছে, জীবন চলে যেতেছে, নিজে পানি পান না কইরা আরেকজনকে পানি পান করাইয়া দেয়। এরপরে রাসূল ঘোষণা দিতেন, মান তারাকা মালান ফালি আহলিহি ওয়া ওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দাইনান আও যায়ান ফালাইয়া ওয়া ইলাইয়া। কেহ যদি ধন সম্পদ রেখে যায় তার আত্মীয় স্বজন তার ওয়ারিসরা পাবে, কেহ যদি ঋণ রেখে যায় অসহায় বালবাচ্চা রেখে যায় সেটা দায়িত্ব হইল আমার। রাসূল সেই সময় সরকার প্রধান, নবী তো রাষ্ট্রপ্রধান, তো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ঘোষণা যে ঋণ রেখে গেলে কি নেই সমস্যা নাই, এটা পরিশোধের দায়িত্ব কার? রাষ্ট্রের। সেই সমাজের মধ্যে একে অপরকে ঋণ দিতে তার ঋণ ধ্বংস হয়ে যাবে, ঋণ কোনদিন পাবে না এই আশঙ্কা আছে? ঋণ দেওয়া থেকে দেওয়ার লোক আছে ঋণ পাবে, সেই সমাজের মধ্যে সুদ খাওয়ার তো প্রয়োজন নেই, আছে প্রয়োজন? সেই সমাজ টাইম হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিতেন যে সুদ কি হারাম, যে সুদ খাবে সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। আর রাসূল জীবনের সেই শেষ মুহূর্তে সুদের হরমতের কি দিয়ে গেলেন, স্পষ্ট ঘোষণা দিয়ে গেলেন। এই যুক্তি দেখে এখন যদি আমরা বলি যে বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে ঋণের ব্যাপারে এমন কোন গ্যারান্টি নাই, যুদ্ধলব্ধ মালের দ্বারা আমরা সমৃদ্ধ হও না, একজনে আরেকজনের ঋণ দেয় না, মুসলমানদের মধ্যে ওই সহমর্মিতা নাই, ক্ষুদাই মরতে হইতেছে, সুতরাং এই সমাজের মধ্যে এই সময়ে এই দুরবস্থার মধ্যে সুদ খাওয়া হারাম না, সুদ খাওয়া কিনা হারাম না, এটা এই অবস্থার সাথে পরিবর্তন হবে, এটা কেহ বলার অবকাশ আছে? এই পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস মুজতাহিদ আলেম ফকি ব্যাখ্যাকারী বা অপব্যাখ্যাকারীও এই কথা বলছে, আরে বলছে কিনা, কিন্তু বললে এক ধরনের যুক্তি এর পিছনে আছে না, না নাই, আমার কথাটা বুঝতে পারছেন? এই যুক্তিতে এখন সুদকে কেউ হালাল বলতে পারবে কিনা? যুক্তিটা তো আছে, তাইলে বলতে পারবে না কেন? আগে অবস্থা যেই থাকুক আল্লাহর পক্ষ থেকে হারামের কি আসে নাই, নির্দেশ আসে নাই, যখন হারামের নির্দেশ এসে গেছে, এখন অবস্থার দোহাই দিয়ে এটা আর কি করা যাবে না, হালাল করা যাবে না। তো শরীয়তের কিছু বিষয় আছে এমন প্রতিষ্ঠিত বিষয়, অবিচলিত বিষয়, যেগুলির মধ্যে পরিবর্তন আনার কোন কিনা অবকাশ নাই। দিন প্রতিষ্ঠার জন্য করণীয়টা কি, এটা সেই ধরনের বিষয়ের অন্তর্ভুক্ত। এটার মধ্যে কেউ কি আনতে পারবে না, পরিবর্তন আনতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়া আল্লাহপাক প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কোরআনের ঘোষণা, হাদিসের ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল, সাহাবায়ে কেরামের আমল চোখের সামনে একেবারে স্পষ্ট সূর্যের মতো পরিষ্কার। সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়ায় পড়ছেন কি নিয়া, কিতাল নিয়া। আর কিতাল এটাই হল ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার। কোরআনে কারীমের মধ্যে সাফ ঘোষণা কি বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা বাযাহুম বিবাযিন লাহুদ্দিমাত সাওয়ামি'উ ওয়া বিয়া'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইয়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন যদি আরেকজনের প্রতিহত না করতেন, দফায়ের ব্যবস্থা না রাখতেন, তাহলে পৃথিবীর যত ইবাদতখানা আছে সেইগুলো এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেটাও হুদ্দিমাত কি হয়ে যেত, ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, ধ্বংস করে দেওয়া হইত প্রতিহত ব্যবস্থা না থাকলে। তাহলে মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, কি না থাকার কারণে, মসজিদে জিকির না থাকার কারণে, নামাজ না থাকার কারণে, তালিম না থাকার কারণে, কিনা থাকার কারণে, দফা না থাকার কারণে, কিনা থাকার কারণে, দফা, দফা কোন ধরনের দফা, আয়াতের পরবর্তী, আয়াতের পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবে আল্লাহ পাক তাকে কি করবে, সাহায্য করবে। দফাটা হবে আল্লাহ পাককে কি কইরা, সাহায্য কইরা। আল্লাহ পাককে সাহায্য কইরা যখন কেউ দফা করবে তখন আল্লাহ পাক তাকে কি করবেন, সাহায্য করবেন। আর আল্লাহ পাকের সাহায্য যখন আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ পাকের সাহায্য আসবে আর বিজয় আসবে, ওরাইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজনকে তুমি দেখবে যে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করছে দলে দলে। তো দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে মানুষ আসার রাস্তাটা কি, বিজয়। পরাজিত জাতির আদর্শ কেহ কি করে না, গ্রহণ করে না। বিজয়ী জাতির আদর্শ বলে গ্রহণ করাইতে হয় না, বিজয় হয়ে গেছে বাস, এর আদর্শ স্বতঃস্ফূর্তভাবে মানুষ গ্রহণ করেনি। এখন বর্তমানে পাশ্চাত্যের আদর্শ মুসলমানরাও গ্রহণ করতেছে, ইসলামের আদর্শের চেয়ে তাদের আদর্শগুলি, তাদের অবস্থাগুলি সুন্দর, এই কারণে না তারা বিজয়ী এই কারণে, আর ইসলামের মুসলমানরা পরাজিত এই কারণে। মুসলমানদেরটা যত যুক্তিযুক্ত হোক, যত সৌন্দর্যমণ্ডিত হোক, যত আল্লাহ প্রদত্তই হয়ে থাকুক, খুদ মুসলমানই এইগুলিকে ফেলে দিতেছে, এইগুলি তাদের কাছে ঘৃণার বস্তু হয়ে গেছে, এইগুলি তাদের কাছে অপমানের বস্তু হয়ে গেছে। আর এক সময় কি ছিল, যখন ইসলাম বিজয় ছিল, কাফের মুশরিকরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে, করে নেই। তাহলে দলে দলে মানুষগুলির এই যে 600 কোটি কাফের, বর্তমানে এই 600 কোটি কাফের দলে দলে ইসলামের ভিতরে আসার রাস্তাটা কি, মুসলমানদের কি হয়ে যাওয়া, বিজয় হয়ে যাওয়া। তাহলে এই লোকগুলি জাহান্নামের থেকে বাইতা জান্নাতের পথে এসে যাবে। বিজয়টা আসবে কিসের দ্বারা, আল্লাহর সাহায্যের দ্বারা। আয়াতটা সরাসরি বলি আমরা, বিজয় আসবে কিসের দ্বারা, আল্লাহর সাহায্যের দ্বারা। এখন আল্লাহর সাহায্য আসবে কি দিয়া, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহরে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের কি কি করবেন, সাহায্য করবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে কি দিয়া, আল্লাহরে যদি আমরা কি করি, সাহায্য করি। বন্দা আল্লাহরে সাহায্য করে কি দিয়া, কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাককে কিভাবে সাহায্য করা হবে এটা আল্লাহ পাক দেখায় দিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। আমি হাদীদ লোহা অবতীর্ণ করেছি, লোহার মধ্যে আছে প্রচন্ড যুদ্ধ শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকারিতা। এই বিষয়টা দেখার জন্য যে কে আল্লাহ এবং আল্লাহর রাসূলের না দেখে সাহায্য করে, তাহলে লুহা নাজেল করার উদ্দেশ্যে এর মধ্যে আল্লাহ পাকের সাহায্যের বিষয়টা আল্লাহ পাক নিয়ে আসতেন, যে লুহা নাজেল করছি আমি কেন, আল্লাহ পাককে কি করার জন্য, সাহায্য করার জন্য। তাহলে লুহা দিয়া যদি আল্লাহ পাককে সাহায্য করা হয়, তাহলে এটা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের যথাযথ সাহায্য কিনা। আমরা বিভিন্ন কিছুকে আল্লাহ সাহায্য বলতে পারি, কিন্তু আল্লাহ পাক নিজের সাহায্য বলে ঘোষণা দিতেছেন কোনটাকে, লুহা দিয়া সাহায্য করা। যে আমি লুহা নাজল করেছি এটা দেখার জন্য যে কে আমাকে সাহায্য করে, তাহলে লুহা দিয়া যদি সাহায্য করা হয় তাহলে আল্লাহ সাহায্য হইল না, এটা নিশ্চিত আল্লাহকে কি করা হইল। আর আল্লাহকে যখন সাহায্য করা হয় তখন আল্লাহ কি করেন, সাহায্য করেন। আল্লাহকে সাহায্য করা হলে আল্লাহ সাহায্য করেন, আর আল্লাহ সাহায্য করলে কি আসবে, বিজয় আসবে। কাতিলুহুম, তোমরা কি করো। আর লোহা দিয়া সাহায্যটা কি, কিতাল না, লোহা দিয়া সাহায্য কি, অস্ত্র, লোহা দিয়া তো অস্ত্র বানায়। খুজু হাইজরাকুম ওয়াসলিহাতাকুম, আল্লাহ বলে দিচ্ছেন যে অস্ত্র গ্রহণ করো, অস্ত্র ধরো। কাতিলুহুম, আল্লাহ শত্রুদের মোকাবেলায় তোমরা কিতাল করো, এটাই দফাটা, যেই দফার দ্বারা সবকিছু রক্ষা হবে। ইউআযযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাআলা কাফেরকে শাস্তি দিবেন। এখানে এই আয়াতের শব্দগুলির প্রতি খেয়াল রাখি, আল্লাহ বলতেছেন যে কিতাল করো, ইউআযযিবহুমুল্লাহু শাস্তি দিবেন আল্লাহ, বিআইদিকুম তোমাদের হাতে, শাস্তি দিব কে, তোমরা পারবা শাস্তি দিতা, তোমরা পারবা দিন প্রতিষ্ঠা করতা, তোমরা পারবা বদ্দিনি দূর করতা, করবেন কে, ইউআযযিবহুমুল্লাহু, তারা তো আজাবের উপযুক্ত হয়ে আছে, এদের আজাব দা দিবে, বিআইদিকুম কার হাত দিয়া, তোমার হাত দিয়া, এই জন্য তুমি কিতাল করো। আজাব দিবেন কে, আল্লাহ, কার হাত দিয়া, তোমার হাত দিয়া, না সরাসরি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহ কুদরত দিয়া আজাব দেওয়ার জন্য আখেরাত যথেষ্ট, জাহান্নাম যথেষ্ট, দুনিয়ার দেওয়ার আল্লাহর অত তাড়াহুড়া নেই, দুনিয়ার মধ্যে ওদেরকে আজাব দেওয়ার আল্লাহর এত কি নাই, তাড়াহুড়া নেই। আল্লাহ ওয়াইন্না জাহান্নাম আল্লাহ মুহাইদা তুম বিল কাফিরিন, কাফেররা তাদের শাস্তি পাওয়ার জন্য জাহান্নাম যথেষ্ট। ও কাফা বি জাহান্নামা সাইরা, তাদের জ্বলনের জন্য জাহান্নামে কি যথেষ্ট, এখানে তাড়াহুড়া করে দেওয়ার আল্লাহর দরকার নাই। যদি তাদের শাস্তি তাদেরকে পরাজিত করতে হয় তুমি কি করো, হাত বাড়াও, কাতিলুহুম, কিরের মধ্যে হাত বাড়াইবা, কিতালের মাধ্যমে, তোমার হাত দিয়ে আল্লাহ পাক তাকে কি দিবেন, শাস্তি দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, এখনো দিবেন, যদি তুমি কি করো, হাত বাড়াও, তোমার হাত মানে আসবাব, তাকে কতল করার জন্য তোমার যে আসবাব গ্রহণ করা দরকার, এই আসবাব তুমি কি করো, গ্রহণ করো, তাহলে তোমার আসবাবকে ফলদায়ক বানাই দিবেন কে, আল্লাহ, ফলদায়ক বানাইবেন কে, আবার এই ভরসা দিল না যে তোমার আসবাবের দ্বারা হবে, তোমার আসবাব দ্বারা হবে না, করবেন তাকে আল্লাহ। মুসলমানের আর একটা নাস্তিকের মধ্যে পার্থক্য এটাই, নাস্তিকেও আসবাব অবলম্বন করে, মুসলমানও আসবাব অবলম্বন করে, নাকি নাস্তিকে আসবাব অবলম্বন করে ধারণা করে সে আসবাবের দ্বারাই করে ফেলবে, আর মুসলমানে আসবাব অবলম্বন করে এবং সে এই বিশ্বাস করে যে আসবাবের দ্বারা কি হবে না, করবেন কে, আল্লাহ। আসবাব অবলম্বন না করা এটা হইল রাহবানিয়ত, এটা হইল আল্লাহর কে যেন বলা, রব্বানা, আল্লাহ তো বলতেছেন রব্বানা মা খালাকতা হাজা বাতিলা, আল্লাহ তুমি এগুলি কি করো নাই, অনর্থক সৃষ্টি করো নাই, আমি কোনো কিছু অনর্থক কি করি নাই, সৃষ্টি করি নাই, কোনো কিছু খেল তামাশার জন্য আমি কি করি নাই, সৃষ্টি করি নাই, আল্লাহ পাক ঘোষণা করেছে এটা। আসবাব অবলম্বন না করা এর অর্থ হলো যেন আল্লাহকে বলা যে তুমি এগুলি অনর্থক সৃষ্টি করছো, কারণ আসবাব অবলম্বনের দরকার নাই, তুমি যেটা বানাইছো কেন, লেগে আল্লাহ অনর্থক বানাইছে, আসবাব তৈরি করছে কে, আল্লাহ। আসবাব অবলম্বন করে এটা তাওয়াক্কুলের কিনা, পরিপন্থী না, এটাও তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত, এটাই আল্লাহ তাআলার তাকদীর। নাম নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহি, আবু উবাইদ ইবনে জাররাহ উমর রাদিয়াল্লাহু আনহু বলছিল আফির ফিরারাম মিন কাদারিল্লাহ, এই মহামারী আক্রান্ত এলাকা থেকে আপনি চলে যেতেছেন, আল্লাহর তকদীর থেকে ভাগার চেষ্টা করতেছেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন গায়রুকা ইয়া আবু উবাইদ লাও ক্বালাহা, হে আবু উবাইদ, আপনি স্যার অন্য কেউ যদি এই কথা বলতো আপনার মতো ব্যক্তির এই কথাটা সাজে নেই। নাম, হ্যাঁ, আমি আল্লাহর তাকদীর থেকে ভাগতেছি। নাম নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহি, আল্লাহর এক তাকদীর থেকে ভাগ দিয়ে আরেক তাকদীর এই যাইতেছি। আসবাব অবলম্বন করে এটা তাকদীরের অন্তর্ভুক্ত, এটা কোন কিনা তাওয়াক্কুলের পরিপন্থী, এটাই আইনে তাওয়াক্কুল, এটাই সহি তাওয়াক্কুল। যেই ফল চাও সেই ফলের জন্য আসবাব কি করো, গ্রহণ করো, এরপরে ভরসা করো কার উপর, আল্লাহর উপর। মুসলমান আসবাব পরিপূর্ণ অবলম্বন করবে, এরপরে ভরসা করবে কার উপর, আল্লাহর উপর। আসবাব পরিত্যাগ করা এটাও কি এক ধরনের ভ্রান্তি, আর আসবাব অবলম্বন করে আসবাবের উপর ভরসা করা এটাও কি ভ্রান্তি। ওয়াইয়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, শূন্য সংখ্যা যদি বেশি হয় অল্প সংখ্যকের উপর জয়ী হবে, এটা স্বাভাবিক না? হুনাইনের যুদ্ধে মুসলমানরা ভাবছে আজকে তো আমরা অনেক বেশি, যে কোনো সময়ের তুলনায় কাফেররা তো কম তুলনামূলক, এবার আমরা কি হয়ে যাব, কম থাকেই আমরা জয়ী হইছি, আর বেশি থেকে তো কি হব, ভরসাটা অনেকটা কিসের দিকে চলে গেছে, আসবাবের দিকে, জনসংখ্যার দিকে। আল্লাহ তাআলা এটা সংশোধন করে দিচ্ছে, ফলম তুগুনি আঙ্কুম সেই আ, তোমাদের এই কাসরত কোন কি আছে নাই, কাজে আসে নাই। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আর বদরে তোমাদেরকে সাহায্য করছে তোমরা ছিলে কি জালিল, দুর্বল। দুর্বল থাকা অবস্থায় ভরসা ছিল পরিপূর্ণ কার উপর, আল্লাহর উপর। যতটুকু সম্ভব ততটুকু তোমরা নিয়ে আল্লাহর হুকুম পালনে আগে গেছো, আল্লাহ সাহায্য করে তোমাদেরকে আগে বাড়াই দিচ্ছে। আর এই হুনাইনে যথেষ্ট পরিমাণ থাকার পরেও যেহেতু আসবাবের উপর কিছুটা তোমাদের কি এসে গেছে ভরসা এসে গেছে, এটা আল্লাহ পাক সংশোধন করে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে করা যেতে হয়েছে না, পরে আবার যখন দিন ঠিক হয়ে গেছে আল্লাহ কি করে দিচ্ছেন, জয় দিয়ে দিচ্ছেন। মুসলমান আসবাবের উপর বিলকুল ভরসা করবে না, আসবাবের উপর আসবাবের দ্বারা যদি হইতে সে দেখে তাহলে তার ইমানটা কি হয়ে গেল, আবার ত্রুটিযুক্ত হয়ে গেল না? আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এই ত্রুটিযুক্ত রাখতে চান, এই জন্য সে আসবাব অবলম্বন করে যদি আসবাবের উপর ভরসাশীল হয়ে যায় তখনই আসবাব দ্বারা তারে ব্যর্থ করে দিবেন আল্লাহ। আসবাব অবলম্বন করবে আর কি হবে, ব্যর্থ হবে। আর আসবাব অবলম্বন করার পরে যদি ইয়াকিন থাকে যে দ্বারা কিচ্ছু হবে না, করবেন কে, আল্লাহ, তখন এই আসবাব দ্বারাই তারা আল্লাহ কি দিয়ে দিবেন, বিজয় দিয়ে দিবেন। বিজয়ের রহস্যটা হলো এখানে আসবাব পরিত্যাগের মধ্যেও না, আর কিসের মধ্যেও না, আসবাবের উপর ভরসার মধ্যেও না। আসবাব গ্রহণ এবং আসবাবের উপর ভরসা না করুন, এইটার মধ্যে বিজয়ের রহস্যটা লুকাই। এটা যখন এসে যাবে বিজয় এসে যাবে জাহিরি ভাবেও ইনশাআল্লাহ। যে বিষয়টা আমি ইয়া করতেছিলাম যে বিজয়ের জন্য ব্যবস্থা দিয়ে রাখতেন কোন আসবাবটা, আল্লাহ বলতেছেন এটা দিয়ে আমাকে কি করা হয়, সাহায্য করা হয়। আর আমাকে যখন সাহায্য করা হবে, আমাকে সাহায্য করার স্বভাব হইল ব্যবস্থা হইলো এটা যে লোহা ব্যবহার করবে, তখন আমি তোমাকে সাহায্য করবো। আর আমি সাহায্য করলে বিজয় হবে, আর দুনিয়া থেকে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের ভিতরে চলে আসবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা, আর এই ব্যবস্থাটা রাসূলের জীবনেও ফিট হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনেও ফিট হয়েছে, এবং এই উম্মতের মধ্যে এই অবস্থাটা চলতে থাকবে। যেই পরিমাণ এই লাইনে লোক থাকবে সেই পরিমাণ দিন প্রতিষ্ঠিত থাকবে। দিন কায়েম থাকবে যতক্ষণ মুসলমানদের একটা জামাত কি করতে থাকবে, কিতাল করতে থাকবে। মানে কিতাল যেই পরিমাণ যেই মিটারে থাকবে, দিন সেই পরিমাণ কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, কাফের সেই পরিমাণ প্রতিহত হবে। মাহদী আলাইহিস সালামের সময় তিনি এসে আবার কি করবেন, মাহদী আলাইহিস সালামের ব্যাপারে সহিহ হাদিসগুলির মধ্যে যে ওনার কার্যক্রমের যে বিবরণ আসছে, কি কার্যক্রম হবে ওনার, কিতাল না, এবং তার সময় দিন বিজয়ী হবে না হবে না। ঈসা আলাইহিসসালাম যখন আবার আসবেন সে সময় এসে তিনি কাজ কি চালাবেন, সবচেয়ে বড় শত্রুর মোকাবেলায় কিতাল, এবং দিন প্রতিষ্ঠিত হবে সেই সময় যে পরিমাণ প্রতিষ্ঠিত হবে, এই পরিমাণ প্রতিষ্ঠিত আর কখনো হইতে বা হবে, তাহলে শুরুতে দিন প্রতিষ্ঠিত হয়েছে কিতালের মাধ্যমে, মাঝে দেওয়া চলতে থাকবে প্রতিষ্ঠা কিতালের মাধ্যমে, শেষেও প্রতিষ্ঠিত হবে কিসের মাধ্যমে, কিতালের মাধ্যমে। তাইলে দিনটা গালেব করুনের প্রতিষ্ঠিত করুনের আল্লাহ কর্তৃক দেওয়া ব্যবস্থাটা কি, এটা কি কোনো সময়ের সাথে সম্পৃক্ত, কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত, যে রসুল যতদিন ছিলেন ততদিন এরপরে আর না, না। স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াযুররাল্লাহা শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও ব্যবস্থা কি হবে না, চলে যাবে না। এই জন্য রাসূলের ওফাতের পরে বিভিন্ন জনের বিভিন্ন অবস্থা হয়ে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে কি বলেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদের পূজারি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি হয়ে গেছেন, মারা গেছেন। আর যে রব্বে মুহাম্মাদের ইবাদতকারী ছিল, আল্লাহ পাক কি হবেন না, মরবেন না, চিরঞ্জীব তিনি। হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাকের সেই বিধান দিন আছে না নাই, আছে। সুতরাং রসুল চলে গেল, রসুল দেখা দিয়ে গেছেন রাস্তা, লাকাদ তারাকতুকুম আলাল মিল্লাতিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা, রাস্তা স্পষ্ট রসুল দেখা গেছেন, সাহাবায়ে কেরাম সেই রাস্তার উপর চলে গেছেন। এখন তাহলে বিষয়টা বুঝে আসলো, এখন দিনের প্রতিষ্ঠা এবং বদ্দিনী দূর হওয়া। যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ইমানদাররা তোমাদের মধ্যে কেহ যদি কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, দিনের ক্ষেত্রে ইরতিদাদ যখন শুরু হয়ে যাবে, দিন বিমুখিতা যখন কি হয়ে যাবে, চলে আসবে, এই রূপটা যখন দেখা দিবে, তখন কি করণীয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, সেই সময় আল্লাহ পাক এমন একটা জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যাদেরকে কে ভালোবাসে, আল্লাহ পাক ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহ পাককে কি করে ভালোবাসে, আল্লাহ পাককে ভালোবাসা এবং আল্লাহ পাকে তাদেরকে ভালোবাসা, এই বিষয়টা তো একটা অস্পষ্ট, অস্পষ্ট না, এটা কি চোখে দেখার মতো, কিন্তু এটার প্রকাশটা ঘটতে থাকবে কিভাবে, এদের পরবর্তীতে গুণ উল্লেখ করতেছে, আযিল্লাতিন আলাল মুমিনিন, যে আল্লাহকে তারা ভালোবাসে এবং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, এর প্রকাশটা হলো যে মুমিনদের ব্যাপারে তারা কি হবে, দয়াবান, আযিল্লা কি দয়াবান, অনুগ্রহশীল, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে কঠোর। এই শুরুতে আযিল্লাতিন আলাল মুমিনিনের বিষয়টা আমাদের বর্তমানে অবস্থা আমরা চিন্তা করি। এখন এই আয়াতে যে রূপটা উল্লেখ করা হয়েছে, যে যখন নাকি তোমাদের মধ্যে কেহ মুরতাদ হয়ে যায়, মুসলমান সন্তানগুলি এখন মুরতাদ হইতেছে না, হইতেছে না, মুসলমান লোকগুলি দিন ছেড়ে দিতেছে না, ছেড়ে দিতেছে না, দিনকে পিছু দিয়ে ফেলছে না, দিয়ে ফেলছে না, তাহলে এর্তেদাদের অবস্থা চলতেছে না, চলতেছে না, চলতেছে না, এর্তেদাদের অবস্থা যখন চলতে থাকবে, দিন বিমুখিতা যখন চলতে থাকবে, সেই ক্ষেত্রে চিকিৎসা আল্লাহ পাক কি বলতেছেন, এমন একটা কৌম নিয়ে আসবে যে কৌমকে আল্লাহ পাক ভালোবাসে, আল্লাহ তাদেরকে কি করেন, তারাও আল্লাহকে কি করে ভালোবাসে, তাদের কাজ কি হবে, মুমেনদের ব্যাপারে কি দয়াবান। এর্তেদাদ যদি চলতে থাকে, তো মুমেনদের ব্যাপারে দয়াবান একটা জমার দরকার না, মুমেনদের দয়ার প্রকাশটা কেমনে ঘটবে, পৃথিবীতে বিভিন্নখানে মুমেনরা ইমানের কারণে আক্রান্ত হয়ে আছে না নাই, জুলুমের শিকার হয়ে আছে না নাই, এদেরকে পুরাইতেছে, মারতেছে, দর্শন করতেছে, এমন হইতেছে না নাই। যদি এমন হয়ে থাকে, সব মুমেন কি এক দেহ না, কাজাসাদিন ওয়াহিদিন, মুমেন সবাই মিলে একটা দেহের অনুরূপ না, দেহের কোন অংশে যদি আঘাত লাগে, বাকি অংশগুলো অস্থির হয় না, হয় না, যেই মুমেনদের এই সময় দরকার, যেই মুমেনরা এখনের চিকিৎসক, এখনের চিকিৎসা, সেই মুমেনদের ভিতর অন্য মুমেনদের জন্য তরপানি থাকবে না, ছটফটানি থাকবে না। যদি কোন মুমেনের ভিতরে এই ছটফটানিটা না থাকে, তাহলে তাকে কি সত্যিকার মুমেন বলা যাবে, দেহের একটা অংশে যদি আঘাত লাগে, পুরো দেহ যন্ত্রণাকাতর হয়ে যায়, এটা স্বাভাবিক না, হাদিসে হাদিসে মেসাল এটা দেওয়া হয়েছে না, আমাদের মধ্যে কি পরিমাণ ছটফটানি আছে, অন্তর থেকে ছটফটানি না আসলে অত ছটফটানির জন্য যে করণীয়টা, সে কাজটা তো নিজের ভিতরে আমরা আনতে পারি, অন্তরের ছটফটানিটা এটা আমাদের এখতিয়ারের বাইরে, কিন্তু আমার ভিতরে ছটফট করতে থাকলে যে কাজটা আমি করতাম, সে কাজটা আমি করতে পারি না, বুঝেন না বিষয়টা, আমার মুমেন ভাইয়ারে মারতেছে, সেই ক্ষেত্রে আমার যদি দরদ থাকতো, আমি তার উদ্ধারের জন্য ঝাঁপায় পড়তাম না গিয়া, ভিতরের দরদ তো এটা আমার এক তেরো বাইরে, কিন্তু ঝাঁপায় পড়াটা আমার এক তেরোর ভিতরে না বাইরে। এখন যদি ছটফটানির কাজে না থাকে, তাহলে আমি এটার একটা হাদিসের ইয়া না, বাকি এটা মেসাল হিসাবে, যেটা হাদিসে দেহ দিয়ে মেসাল দিছে, দেহের কিছু অংশ আছে না, যেগুলির মধ্যে দেহের অন্য অংশ আক্রান্ত হইলে কোনো ব্যথা পায় না, যেমন চুল আছে, দাড়ি আছে, মুছ আছে, দেহের কোন অংশে আঘাত লাগলে এরা ব্যথা পায়, বা এদের গায়ে আঘাত লাগলে দেহ ব্যথা পায়, এদের সাথে দেহের ব্যথার কোন সম্পর্ক আছে? আমরা যেন মুসলমান হই, কিন্তু মুসলমানের চুলদাড়ির মতো, দিনের চুলদাড়ি হয়ে আছি। আমাদের মধ্যে দাড়ি আছে, চুল আছে, ইসলামী লেবাস আছে। কওলাতিল আরাবু আমান্না, বেদুইন যাইসা বলে আমরা কি আনছি? ইমান আনছি। আল্লাহ কি কয়? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই বেটা এটা কয় যে আমি কিছি মুসলমান হয়েছি, ইমান আনছি, এ কথা বুঝছি না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। মুমিন তো হইল সে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কি মানছে? ঈমান আনছে, এরপরে সন্দেহ নিপতিত হয় নাই, জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় কি করছে? জিহাদ করছে। উলাইকা হুমুল মুমিনুনা না উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো কি? সত্যবাদী। ইমান আনছি এ কথার মধ্যে সত্যবাদী তো হ্যাঁ মুমেন। আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন, যে এই লোক যে কি করছে, সে যদি বলে আমি মুমেন, ঠিক আছে কথা, সে সত্যবাদী। তুই চুলদারি রেখে দুটো বিমাত দিয়ে তাহলে তুই কি করতেছ? জেহাদ না কইরা তোর মুসলমান ভাইয়ের জন্য অস্থির না হইয়া, অস্থিরতার প্রকাশ না ঘটাইয়া আসলাম না বলতেছস, আমার না বলতেছস, এই আমার না যাইছ না, তুই কই ইসলাম আনছি? আমি মুসলমানের পোশাক আছে, আমার মধ্যে বেশভূষা আছে, আকৃতি আছে। এই রোগের অবস্থায় এখন করণীয়টা কি? করণীয়টা কি? আজিল্লাহ আলাল মুমিনিন হওয়া না, মুমেনদের দরদে দরদি হওয়া না? মুসলমানরা পৃথিবীর মধ্যে বিভিন্ন খানে আক্রান্ত হয়ে আছে কিনা? আছে না? কুরআন শরীফের স্পষ্ট ঘোষণা, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আক্রান্ত মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে কি চাইতেছে? অভিভাবক চাইতেছে, সাহায্যকারী চাইতেছে। এই অভিভাবকে এবং সাহায্যকারী আইসা কি করবে? অভিভাবক এবং সাহায্যকারী আইসা কি করবে? ওয়ামা আলাকুম লা তুকাতিলুনা, কি করবে? কিতাল করবে। কথা মুসলমানরা যখন আক্রান্ত মজলুম, সেই ক্ষেত্রে তাদের উদ্ধারের জন্য আল্লাহ পাক বলতেছে তোমরা কিতাল করতেছ না কেন? যে কিতালে যাবে সে মুসলমানদের ওলি না? সে মুসলমানদের অভিভাবক না? সে সাহায্যকারী না? সে হবে নাসির, সে আল্লাহর সাহায্য পাবে। কয়েফে মানসুরের অন্তর্ভুক্ত সে হবে, যে আল্লাহর বান্দাদের সাহায্য করবে সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না? তো সে কয়েফে মানসুরের অন্তর্ভুক্ত হবে না, সে হবে কয়েফে মানসুরের অন্তর্ভুক্ত। হাদিসে যে তয়েফার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। আদিল্লাতিন আলাল মুমিনিনের তাকাজা যে কি হবে এখন, সে কিতালকারী হবে। এরপরে আরেকটা গুণ বলা হয়েছে আসিদ্দা ও আলাল আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে কি হবে? তারা কঠোর হবে। আচ্ছা, পৃথিবীতে বর্তমানে কাফেরদের ব্যাপারে কঠোর কে? মুজাহিদ। অন্যরা তো নমনীয়, নমনীয় না? কাফেরদের ব্যাপারে কঠোর হয় এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। এই কম চায় আল্লাহ পাক কাফেরদের ব্যাপারে যে কঠোর হবে, কাফেররা কি তার বন্ধু হবে না শত্রু হবে? কাফেররা তার শত্রু হবে, এটা স্বাভাবিক। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, সব নবীদের জন্য অপরাধীদেরকে আমি কি বানাইছি? শত্রু বানাইছি। সব নবীদের জন্য অপরাধীরা কি ছিল? শত্রু ছিল। এখন কি নবী থাকবেন? নবী আছেন, কিন্তু নবীর কাজটা থাকবে না? অপরাধী শূন্য হয়ে গেছে পৃথিবী না? পৃথিবীর মধ্যে অপরাধী আছে? কাফের মুশরিক ইহুদি নাসারা, এরা কি চিরস্থায়ী অপরাধী না? তাইলে নবীওয়ালা কাজের মধ্যে যে থাকবে এই অপরাধীগুলি কি তার বন্ধু হবে না শত্রু হবে? এরা তো নবীদের চিরাচরিত শত্রু, সুতরাং নবীওয়ালা কাজের তারা কি বন্ধু হবে না শত্রু হবে? তারা শত্রু। তাইলে মুসলমান জামাতগুলির মধ্যে থেকে কোন জামাতগুলির বেশি শত্রু তারা? এটা কি বলে এটা প্রকাশ করতে হবে? সবচেয়ে বেশি শত্রু কাদের? মুজাহিদদের না? তাহলে বুঝা গেল মুজাহিদরাই সবচেয়ে বেশি নবীওয়ালা কাজের নিকটবর্তী আছে, বরং নবীওয়ালা কাজের মধ্যে তারা লাইগা। কারা এটা? মুজাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিস্থিতিতে থাকতেন কি করতেন? যেই রাসূল জীবনের শেষ মুহূর্তে 63 বছর বয়সে শুনতে হিরাক্লাবাদ প্রস্তুতি নিতে আছে মদিনায় আক্রমণ করার জন্য, তিনি মদিনায় বসে থাকেন নাই, সবাইকে নিয়ে বের হয়ে গেছেন। সেই রসুল এখন থাকলে কি করতেন? রসুল বের হয়ে গেছেন নিজের ইচ্ছায় না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে। তাহলে আসিদ্দাওয়ালুল কুফফার হওয়া, এটা সাহাবায়ে কেরামের নমুনা। সাহাবায়ে কেরামের গুণ কি উল্লেখ করেছে? রুহামাও বাইনাহুম, আসিদ্দাওয়ালুল কুফফার রুহামাও বাইনাহুম। কাফেরদের ব্যাপারে কঠিন, মুমিনদের ব্যাপারে কি তারা দয়াবান। এরপরে তাদের এই কাফেরদের উপর কঠোরতাটা, মুমিনদের উপর দয়াটা প্রকাশ পাবে কিভাবে? জুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কি করবে? জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাঈম, কোন তিরস্কারকারীর তিরস্কারে কি করবে না, ভয় করবে না। সব ফুকাহায়ে কেরাম একমত, মুসলমান যদি কোথাও আক্রান্ত হয়, তাদেরকে আক্রান্ত অবস্থা থেকে উদ্ধার করা সব মুসলমানের উপর কি হয়ে যায়? পর্যায়ক্রমে ফরজে আইন হয়ে যায়। এরপরে ফরজে কেফায়ে একটা জেহাদ আছে তো, আছে না? যে কাফেরদের রাষ্ট্রে কাফেরদেরকে প্রতি বছর কমপক্ষে একবার কি করা? আক্রমণ করা। এটাও কি মুসলমানদের মধ্যে চলতেছে? ফরজে কিফায়াটা যখন কারো দ্বারা আদায় না হয়, এই ফরজ সবার উপর থেকে যায় কিনা? তো জেহাদের ফরজে কিফায়ার যে একটা প্রকাশ ছিল, সেটাও প্রত্যেকের উপর আছে। এরপরে মুসলমান আক্রান্ত হয়ে গেলে কোথাও সবার উপর, যারাই সংবাদ পাবে সবার উপর সেখানে উপস্থিত আক্রমণকারীদেরকে প্রতিহত করা কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। সেই ফরজে আইনটাও তো আমাদের উপর বিদ্যমান আছে না? নাই, ফরজে আইনটাও বিদ্যমান আছে। এখন যে বিষয়টা ফরজ হয়ে গেছে, সেই বিষয়টা আদায় করা ছাড়া, এবং বিষয়টা এমন যে বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত হবে, বদ্দিনি কি হবে? দূর হবে। এই এখন এই ফরজটা আদায় করা ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে আর বদ্দিনি দূর হবে? হবে, কল্পনা করা যায়। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাঈম, এই জিহাদকারীরা কোন তিরস্কারকারী তিরস্কারে কি করবে না? ভয় করবে না। আর এই লাইনটার মধ্যে তিরস্কার আছে, নিজেদের লোকেরাই তিরস্কার করে, নিজেরা লোকেরাই বিভিন্ন ধরনের অনুৎসাহমূলক কথা বলে, বিভিন্ন ভাবে খোঁটা দেয়, বিভিন্ন ভাবে গালি দেয়, বিভিন্ন ভাবে নিন্দা জানায়। এইগুলিকে যদি তোয়াক্কা করা হয়, তাহলে আর সে কি করতে পারবে না? জিহাদের পথে যেতে পারবে না। এইগুলির উপেক্ষা করেই এই পথে হাঁটতে হবে, এদের বৈশিষ্ট্য হবে এটা। এখন আমরা বিষয়টা মোটামুটি একটু সাফ হইল যে এই দুরবস্থা থেকে দিনকে উদ্ধার করতে হইলে কি লাগবে? এটা লাগবে। আরেকটু সাফ করতেছি, রসুলাম বুখারী শরীফের প্রয়াত আসছে, ফাজাইল আমলের মধ্যে হাদিসটা আছে, সবাই আমরা ব্যাপকভাবে করি, যে সমাজের মধ্যে যারা নাফরমানি করতেছে আর যারা ফরমাবরদার, তাদের উদাহরণ হলো যেমন জাহাজের পানির জাহাজ, উপরের তালায় কিছু লোক আর নিচের তালায় কিছু লোক শীত গ্রহণ করছে। নিচের তালাওয়ালারা উপরের তালা থেকে পানি আনতে যায়, কষ্ট হয়, এই কারণে নিজেদের এলাকা দিয়ে একটা তারা ছিদ্র করে নিতে চাইতেছে। কি করতে চাইতেছে? ছিদ্র করে নিতে চাইতেছে। এখন এই উপরের তালাওয়ালারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দিগি জিকির তালিম তাজকির, এরপরে জাহাজের মধ্যে রং লাগানো, লাইট ফিট করা, ডেকোরেশন ঠিক করা, মাল সামান লুট করা, সন্তান সন্ততি আইনা ভরা, এই কাজগুলি তাদের গুরুত্বপূর্ণ বেশি না ওরা যে ছিদ্র করতেছে ছিদ্রটা বন্ধ করা গুরুত্বপূর্ণ বেশি? যদি তারা এই কাজগুলি ঠিকই করলো কিন্তু ছিদ্রটাকে কি করে নাই, বন্ধ করে নাই, তাহলে কি তাদের এই কাজগুলি করা কোন কাজে আসবে? আসবে। এই আল্লাহ পাক বলছেন যে দফা যদি না থাকে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, ইউরোপ স্পেন এইগুলি মুসলমান 700 বছর রাজত্ব করছে, সেখানে আছে কিছু নাই? কেন? বুখারা সমরকন্দ এই সমস্ত অঞ্চলগুলো, সেখানে মসজিদ মাদ্রাসা মার্কাজ এলিমের চর্চা ছিল না? আছে কিছু নাই? কেন নাই? আল্লাহ পাক বলে যে এইগুলি নাই হয়ে যায় দফা না থাকলে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক এর বলে দেওয়া কারণটাই সেখানে কি হয়েছে, বাস্তবায়িত হয়েছে, দফা ছিল না, এই জন্য সবগুলি কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এই দফাটা প্রতিরোধ ব্যবস্থাটা, এখানেও এই বিষয়টা আপনি খেয়াল করেন যে এখানে যদি ছিদ্রটাকে বন্ধ না করা হয়, তাইলে অন্য অন্য কাজগুলি কোন কাজে আসবে? হাদিসে এর চেয়ে স্পষ্ট মেসেজ আর কি দিবে? এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমাদের সর্বাগ্রে করণীয় কাজটা এমনি এমনি কি হয়ে যায়? নির্ধারণ হয়ে যায়। তাইলে এখন দফাটা যারা সমাজের মধ্যে নাফরমানিটাকে এখন প্রতিষ্ঠিত করে রাখতেছে, এরা কি শক্তির মাধ্যমে না শক্তি ছাড়া? কিসের মাধ্যমে? শক্তির মাধ্যমে। শক্তির মাধ্যমে যে জিনিসটা তারা প্রতিষ্ঠিত করে রাখতেছে, এটাকে প্রতিহত করতে হলে কি করতে হবে? শক্তির মাধ্যমে এটা রোধকাত করতে হবে না? এটা রোধকাত করতে হবে কিসের মাধ্যমে? শক্তির মাধ্যমে, শক্তির মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে এটা রক্ষা করতে হলে শক্তির মাধ্যমে করতে হবে। জাহাজটা ডুবাইয়া দিলে সব মরবে, এই জন্য এই লোকগুলি যদি মেরে ফেলতে হয় জাহাজটা বাঁচানোর জন্য, এটা মারাটা কি এটা ক্ষতি করা হোক হবে না উপকারী হবে? কারণ এই লোকগুলি যদি এখন না মারা হয় এই লোকগুলিও মরবে, অন্যরা কি করবে? মারবে। আর এদেরকে মাইরা যদি ছিদ্রটা বন্ধ করা যায় তাইলে এরা মরলো কিন্তু সব কি হয়ে গেল, বেঁচে গেল। ইসলামের জাহাজটা মূলত এটাই। এখন এই বিষয়টা এটা থেকে যদি এখন ব্যাপকভাবে আলোচনা করা হয় এর উপর ধাক্কা আসতেছে না আসতেছে না? আসতেছে না। হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আওয়াফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি অসৎকর্ম দেখে তাহলে এটাকে ফিরাবে কি দিয়া? হাত দিয়া। হাদিসের সরাসরি শব্দের তর্জমা হাত বুঝি আমরা, যদি না পারে কি দিয়া? মুখ দিয়া। যদি না পারে অন্তর দিয়া। অন্তর দিয়া খালি ঘৃণা করবে বিষয়টা এমন? এইটার জন্য একটা মেশাল দিলে সহজে বোঝা যাবে। একজনের মেয়ের মস্তানরা ধরে লেগে গেছে, এখন ধৈরা নিয়ে দিতেছে সে, এই পর্যায়ে এই মস্তানরা ধৈরা নিয়ে দেওয়া, তারে নিয়ে লাঞ্ছিত করা, এটা মুঙ্কার না মুঙ্কার না? এই ক্ষেত্রে সে কি করবে? সে কি করবে? হাত দিয়ে বাধা দিবে না? সে ওদের থেকে এটাতে রাইখা দিবে না? ওদেরকে মাইরা হটাই দিবে না? এখন পারতেছে না, সে কি করবে? হ্যাঁ, সে চিৎকার করবে, প্রশাসনের সহায়তা নিবে, এলাকার মানুষদেরকে জোর করবে, তাই করবে না? না, এটা করবে যে এই তোরা যে তাকে নিয়ে যাইতেছ কাজটা অসাংবিধানিক হইতেছে, অন্যায় হইতেছে, আমি কিন্তু আগামীকাল পত্রিকাতে তোদের নামে রিপোর্ট করে দিব। এই কথা বইরা পরে সে ঘুমায় থাকবে গিয়া, নিজের খানা নিজে খাইবে গিয়া, হ্যাঁ তো মুখ দিয়ে বাধা দিছে। হাত দিয়ে পারে না তো মুখ দিয়ে তো বাধা দিছেই। আমরা আলেমদের দায়িত্ব হইল মুখ দিয়ে বাধা দেওয়া। এই একটা এই হাদিসের ব্যাখ্যায় আমরা এই কথাটা বলি না যে সরকারের দায়িত্ব হইলো হাত দিয়ে বাধা দেওয়া, আলেমদের দায়িত্ব হইলো কি দিয়ে বাধা দেওয়া? মুখ দিয়ে বাধা দেওয়া। জনসাধারণের দায়িত্ব হইলো অন্তর দিয়ে ঘৃণা করা। এইভাবে বাক্যের নীতি না? দিনের ব্যাপারে এমন হেয়ালিপূর্ণ, এমন কৌতুকপূর্ণ, এমন একটা অবহেলাপূর্ণ ভাগ আমরা করে নিছি, কিন্তু তোমার মেয়ের যদি নিয়ে যাইত তাহলে তুমি কি করতা? সেই ক্ষেত্রে মুখটাকে কেমনে ব্যবহার করতা? একবার ঘোষণা দিয়ে দিত যে তুমি নিও না, তুমি তাকে ধরে নিয়ে যেও না, আগামীকাল পত্রিকায় লিখে দিতে যে আমার মেয়েকে নিয়ে যাওয়াটা অন্যায় হয়েছে। হাতের দ্বারাও জেহাদ হয়ে গেল, মুখের দ্বারাও জেহাদ হয়ে গেল, কলমের দ্বারাও কি হয়ে গেল? জেহাদ হয়ে গেল। যথেষ্ট হইতে কাজটা কি করতো সে? সেই ক্ষেত্রে চিৎকার দেওয়ার আশেপাশে মানুষ নাই, সে কি করতো? মনে মনে ঘৃণা করতো, লোকগুলি কাজটা খারাপ করছে, এই ঘৃণা করে আসে। তারপরে সে ঘুমায় থাকতো, খানা জানে লিপ্ত হয়ে যেত না, পেরেশান হয়ে যেত। এই পেরেশানি যার নাই তার ইমানই কি? হাদিসের শব্দ, যার দিলের ভিতরে কি নাই, অন্তর দ্বারা এটাকে ফিরানোর মানসিকতাও কি নাই? ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতুম মিন খারদালিন মিন ঈমান, সরিষার দানা পরিমাণও ঈমান নাই। মুমিন থাকলে তার এই পেরেশানিটা থাকবে না কেন? ঈমান থাকলে আমি আল্লাহর গোলাম, আমার আল্লাহর নাফরমানি হইতেছে, আমার ভিতরে কোনো কি নাই, ছটফটে নাই, আমার মনিব, আমার মনিবের সন্তানটাকে বাজারে মাস্তানরা ধরে মারতেছে, আমি মনিবের গোলাম, তখন আমি তারে বাঁচানোর জন্য চেষ্টা করব না? আমি কোনো চেষ্টাই করলাম না, মনিবের মাল বিক্রির মধ্যে লেগে রইলাম, আমি জানি যে আমার মনিবের সন্তানটাকে মেরে ফেলতেছে, তার কাছে আমি গেলে সে আমাকে কি করবে? আদর করবে? আমার রাখবে? আর আমার রাখবে না, সে বাদ দিয়ে দিবে, তোর মতো চাকরের আমার কিনে দরকার? একজন মনিবের জন্য গোলাম যতটুকু অধীন, যতটুকু তার অনুগ্রহ পাইতেছে আল্লাহর, তার চেয়ে বেশি অধীন না আমরা? আল্লাহর এর চেয়ে বেশি নিয়ামত আমরা ভোগ করতেছি না? মনিবের জন্য তার সন্তান যেমন প্রিয়, আল্লাহর জন্য তার দিন কি কম প্রিয়? আল্লাহর দিনের উপর আঘাত চলতেছে, আল্লাহর বন্দাদের উপর আঘাত চলতেছে, আল্লাহর দিনকে তছনছ করে ফেলতেছে, অপমান করতেছে, রসুলগণকে অপমান করতেছে, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন মনিবের মাল বিক্রি করতেছি, এটা আমার জন্য শোভনীয় না? এখন এটার জন্য আমার অস্থির জানমাল কোরবান করা উচিত আমার? এই উচিত কাজ দেওয়া যার বুঝে আসতেছে না, যে করতেছে না, সে কতটুকু আছে ইমানের পর্যায়ে? ওলামায়ে কেরামের দায়িত্ব যদি নাই না নেই মুখ দিয়া বলা, তাহলে কি পরিমাণ বলা? এখন চিন্তা করি আমরা, যদি এটা সাপোজ আমার মেয়ে হয় তাহলে আমার বলাটা কোন পর্যায়ের হবে?
এখন দিনের এই দুরবস্থা চলতেছে, এই দুরবস্থার ক্ষেত্রে মুসলমানের উদ্ধারের একমাত্র ব্যবস্থা কি? বেশি করে দোয়া করা। রসুসন কি কাবা করে গিলাপ দিয়ে দোয়া করে সব কাছে মেরে ফেলতে পারতেন না? ওই ওই ব্যবস্থা যদি গ্রহণ করবেন রসুলের চেয়ে আল্লাহ কার দোয়া বেশি কবুল করবো? কাবা ঘরের মধ্যে দোয়া করলে একটি বেশি দোয়া কবুলের আশা আর কোথায় করা যায়? আর রসুলের উপর আক্রমণকারী শত্রু চেয়ে জঘন্য শত্রু আর কে আছে? সেই শত্রুর মোকাবেলায় কাবা ঘরে গিলে রসুলে যদি দোয়া করে সেই শত্রুর অস্তিত্ব থাকবে? আল্লাহ আরস কাইতে উঠবে না? রসুলের গায়ে আঘাত দেওয়ানোর পরে কই এই ব্যবস্থা গ্রহণ করে নাই? উহুদের যুদ্ধের দিন বর্ম পড়তে কয়টা? দুইটা শিখাই দিয়ে গেছে উম্মতের আসবাব অবলম্বন করা। ভরসা ছিল না কাজ যেটা যেভাবে করার সেটাকে সেভাবে করতে হবে। ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরে প্রবেশ করা দরজা দিয়া, সেটা সাদা মাটা কথা না? মানুষ তো দরজা দিয়ে প্রবেশ করে বলতে হয়, আল্লাহ কি জন্য বলছে? প্রত্যেকটা কাজ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী করা। যেই ফলের জন্য যেই আসবাব দরকার, যেই ফলের জন্য যেই গাছ দরকার, সেই ফলের জন্য সেই গাছ লাগাও। কলা গাছ লাগাই কইতেছে আমি আম খামো আম খামো আম খামো, আল্লাহ দিলে তো কলা গাছ আম দিতে পারে, আল্লাহর কুদরত আছে। কিন্তু এই আশায় আমের আশায় কলা গাছ লাগাইয়া আল্লাহর কুদরতের আশায় বসে থাকা, এই হুকুম আল্লাহ গাছ দিতে? দিন প্রতিষ্ঠার জন্য কেতাল প্রয়োজন। আমার হাতের শক্তি যদি না থাকে, যেই কাজটা সম্ভব না শক্তি ছাড়া, সেই কাজটার জন্য শক্তি অর্জন করা কি ফরজ না? মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, ওয়াজিব আদায় করা যাইতেছে না যে জিনিসটা ছাড়া, সেই জিনিসটা অর্জন করাও কি ওয়াজিব? এখন আলেমরা মুখে বলতে পারতেছি না, আমরা মুখে বলতে পারতেছি, এই ক্ষমতাটুকু আছে তো? হক কথাটা বললে কি আসবে? বড় জোর নিন্দা আসবে, বাধা আসবে। এখন এই বাধার বয়ে যদি হক কথাটুকু আমরা যদি না বলি, তাহলে আলেমের দায়িত্ব আদায় হইল? তাহলে আমি কি হয়ে গেলাম? কিতমানে আলেমকারী হয়ে গেলাম। সাধারণ জনগণ কিন্তু আলেমদের ব্যাপারে জানে যে হক যেটা, এটা তারা আমাদেরকে বলবে। তারা জানুক আর না জানুক, আলেমদের হক কথাটুকু বলা কি এটা তাদের উপর ফরজ। রসুলের নায়েব হিসেবে রসুলের জন্য কোনো কিছু গোপন করা বা কোনো কিছুকে বাদ দেওয়া, কোনো কিছুরে অস্পষ্ট রাখা, এটার অবকাশ ছিল? কুরআন শরীফের স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রসুল আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা কি করেন? পৌঁছায়া দেন। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব কি করেন নাই? আদায় হয়নি। জাল্লাইনওয়ালা এই আয়াতের তফসীরে কি লিখছে? বাল্লিগ জামিআ মা উনজিলা ইলাইক, যা নাযিল করেছে সব পৌঁছান। ওয়া ইন লাম তুবাল্লিগ বাযা মা উনজিলা ইলাইক, যা নাযিল করা হয়েছে আর কিছু বিষয় যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের দায়িত্ব আপনার দ্বারা আদায় হয়নি। তাইলে কিছু পৌঁছানো কিছু না পৌঁছানো, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াবত? রাসূল তো কিছু পৌঁছাইন না এবং কিছু না পৌঁছাইন না, রাসূলই না। তাইলে স্বাভাবিকভাবে উলামায়ে কেরামের দায়িত্ব কি এসে যায়? যতটুকু সুবিধাজনক ততটুকু পৌঁছানো, না যেটা সুবিধাজনক এটাও, যেটা সুবিধাজনক না এটাও, পুরাটুকুই পৌঁছানো, পুরাটুকুই পৌঁছানো। যদি সুবিধাজনক টুকু পৌঁছানো হয় আর সুবিধাজনক না যেটা এটা যদি পৌঁছানো হয়, তাহলে কোরআনের ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কিছু মানুষ আছে আল্লাহ পাকের ইবাদত করে কিনারাই থেকে। ফাইন আসাবাহু খাইরুন ইতমান্না বিহি, সুবিধা পাইলে এর মধ্যে সে ঠিক আছে। ওয়াইন আসাবাতু ফিতনা, আর যদি বিপদ আসে, ইনকালাবা আলা ওয়াজহিহি, তার মুখ ফিরে ঘুরে যায়। খাতিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া ও আখিরাত দুটো কি হয়ে গেল? সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন আমাদের এলেমের এই বুঝা যেটা আল্লাহ পাক আমাদের গায়ে দিয়ে দিচ্ছেন, এটার দায়িত্ব আদায় করতে হইলে সুবিধাটুকু বলার মধ্যে এখান তো থাকলে দায়িত্ব আদায় হয়ে যাবে? রসুলান যদি এতটুকু করে যেতেন, তাইলে আরবের লোকদের সাথে সংঘর্ষ হইত? স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাক ঘোষণা করছেন কি, যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য কি আছে উত্তম আদর্শ? কি তার কওমকে স্পষ্ট বলে দিছে যে তোমরা এক আল্লাহর উপর ঈমান আনার আগ পর্যন্ত তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আদাওয়াত এবং শত্রুতা কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। এই সমস্ত স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঝড়ঝাপটা আসতে না, ধাক্কা আসতে না?
কিন্তু ধাক্কা ঝড়ঝাপটা আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ বানাই দিতে পারছে, ধ্বংস করে দিতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালাম মিশন রে নষ্ট করে দিতে পারছে? এটা আল্লাহ তাআলার দিনের পথে এটা স্বাভাবিক যে সহি হক কথা যদি কেহ বলে তার উপর ঝড়ঝাপটা আসবে, বাধা বিঘ্নতা সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের নিন্দা তিরস্কার আসবে, কিন্তু এগুলির উপেক্ষা করে যদি সে এর উপর চালায় যা, তাহলে এই এক একটা বাধা বিঘ্নতা এই ঝড় ঝাপটা এই প্রত্যেকটা তার জন্য আখেরাতের বড় বড় মর্যাদার বিষয় হয়ে থাকবে। আর এই বাধা বিঘ্নতা গুলির ভয়ে যদি এখানে যাওয়া না হয় তাহলে সে ফেতনার দ্বারা মাগলুব হয়ে গেল, পরাজিত হয়ে গেল, পরীক্ষায় ফেল করে গেল। আর আল্লাহ পাক বলছেন যে পরীক্ষায় এই ফেতনায় পাশ করা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। আলিফ লাম মিম আহাতিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ ভাবছে আমান্না বললে ছেড়ে দেওয়া হবে, তারে পরীক্ষায় ফেলা হবে না। তাহলে পরীক্ষায় ফেলবেন যে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে কি নিশ্চিত। তো ওলামায়ে কেরামের জন্য এই হক কথাটা বললে বিপদ আসবে, এই জন্য হক কথাটা না বইলা চুপ থাকা এটার অবকাশ আছে না? এই বিপদ আসলেই বিপদ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবেন আল্লাহ, তার মিশনকে আল্লাহ পাক আগায় নিবেন। কিন্তু এখন আমাদের অবস্থাটা কি? এই যে যেই বিষয়ের দ্বারা দিন রক্ষা হবে, দিন প্রতিষ্ঠিত হবে, বদ্দিনী দূর হবে, সেই বিষয়টা বললে শাসকরা নারাজ হয়ে যাবে, সভাপতি নারাজ হয়ে যাবে, সমাজের কিছু কিছু লোকে পছন্দ করবে না। এই জন্য যদি এর থেকে বলার থেকে বিরত থাকা হয় তাইলে তাওহীদ মানা হইল, মানে আল্লাহকে লাভ ক্ষতির মালিক মানা হইল না, লাভ ক্ষতির মালিক অন্যকে মেনে ফেলা হইল, তাওহীদ রইছে কিনার? তাওহীদ থাকতেছে না? স্পষ্ট কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যে সমস্ত বিবরণ দলিল হেদায়াত আমি কোরআনে কারীমের মধ্যে নাযিল করছি এইগুলি যারা কি করে গোপন করে, মিন বাদী মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে মানুষের জন্য আমি স্পষ্ট করার পরে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদের প্রতি আল্লাহর লানত সমস্ত লানতকারীদের। তাহলে আলেম হইয়া যদি আল্লাহ পাকের বিষয়গুলিকে স্পষ্ট না করা হয় তাহলে কি লানতের খাতায় নাম লেখাইতে হবে না? লানতের খাতায় নাম লেখাইতে হবে না? এই লানত থেকে বাঁচতে হইল দুনিয়ার বিপদ যত বড়ই হোক না কেন, হক কথাটাকে ওয়াজেহ করা এটা কর্তব্য। আর হক কথাটাকে ওয়াজেহ করতে থাকলেই আল্লাহ পাক কিছু মানুষ এমন রাখতে, কিছু জমি এমন রাখতে যেখানে বৃষ্টি পড়লে কি হবে, ফসল হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।